কৈশোরিয়াতে হজরত পৌল। পরে প্রধান সেনাপতি তাহার দুইজন শত সেনাপতিকে ডাকিয়ে বলিলেন, 200 সাধারণ সৈন্য, 70 জন ঘোড়ায় চড়া সৈন্য এবং 200 বড় সাধারী সৈন্যকে আজ রাত্রি 9টার সময় কৈশোরিয়াতে যাইবার জন্য প্রস্তুত রাখো। আর পৌলের জন্য ঘোড়ার ব্যবস্থা করিও, যাহাতে তাহাকে নিরাপদে প্রধান শাসনকর্তা ফিলিস্কের নিকটে লইয়া যাওয়া যায়। প্রধান সেনাপতি এই চিঠি লিখেন, আমি ক্লৌদিয় লুসিয় মহান শাসনকর্তা ফিলিক্সের নিকট এই চিঠি লিখিতেছি, আমার সালাম গ্রহণ করুন। ইহুদিরা এই লোকটিকে ধরিয়া প্রায় খুন করিয়া ফেলিয়াছিল, কিন্তু আমি আমার সৈন্যদের লইয়া গিয়া তাহাকে উদ্ধার করিয়া আনিয়াছি, কারণ আমি জানিতে পারিলাম সে একজন রোমিও। পরে আমি জানিতে চাহিলাম কেন লোকেরা তাহাকে দোষী করিতেছে, সেই জন্য তাহাদের মহাসভার নিকটে আমি তাহাকে লইয়া গেলাম। আমি বুঝিতে পারিলাম যে তাহাদের শরীয়তের বিষয়ে লইয়া তাহারা তাহাকে দোষী করিতেছে, কিন্তু মরিবার বা জেলে যাইবার মতো এমন কোন দোষ তাহার নাই। যখন আমি জানিতে পারিলাম লোকেরা এই লোকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়াছে, তখনই আমি তাহাকে আপনার নিকট পাঠাইলাম, আর যাহারা তাহাকে দোষী করিতেছে তাহাদেরও আমি আদেশ দিলাম যেন তাহারা ইহার দোষের বিষয়ে আপনার নিকট বলে। তখন সৈন্যেরা প্রধান সেনাপতির আদেশ মতো পৌলকে রাত্রিবেলা তাহাদের সঙ্গে করিয়া আন্তিপাত্রি শহর পর্যন্ত লইয়া গেল। পরের দিন তাহারা ঘোড়ায় চড়া সৈন্যদের সঙ্গে পৌলকে পাঠাইয়া দিয়া ছাউনিতে ফিরিয়া গেল। ঘোড়ায় চড়া সৈন্যেরা কৈশোরিয়াতে পৌঁছিয়া চিঠিখানা ও পৌলকে প্রধান শাসনকর্তার হাতে দিল। প্রধান শাসনকর্তা চিঠিখানা পড়িয়া পৌল কোন প্রদেশে লোক তাহা জিজ্ঞাসা করিলেন। পৌল যে কিলিকিয়া প্রদেশের লোক সেই কথা জানিতে পারিয়া তিনি বলিলেন, তোমাকে যাহারা দোষী করিতেছে তাহারা এখানে পৌঁছিলে পর আমি তোমার কথা শুনিব। পরে তিনি রাজা হেরোদের সৈন্যদের ছাউনিতে পৌলকে পাহারা দিয়া রাখিতে বলিলেন। হজরত পৌলের বিচার। পাঁচ দিন পরে মহা ইমাম অননীয় কয়েকজন ইহুদি বৃদ্ধ নেতা ও তরতুল্য নামে একজন উকিলকে লইয়া কৈশোরিয়াতে গেলেন এবং পৌলের দোষের কথা প্রধান শাসনকর্তাকে জানাইলেন। পৌলকে ডাকিয়া আনা হইলে পর তরতুল্য এই কথা বলিয়া পৌলের দোষ দেখাইতে লাগিলেন। হে মহান ফিলিক্স, আপনার অধীনে আমরা অনেক দিন ধরিয়া শান্তিতে আছি। আপনি আপনার জ্ঞান দ্বারা এই জাতির অনেক উন্নতি করিয়াছেন। ইহার জন্য আমরা সবসময় সমস্ত জায়গায় আপনাকে আমাদের গভীর কৃতজ্ঞতা জানাইয়া থাকি, কিন্তু আপনার সময় যেন আর নষ্ট না হয় এই জন্য আমি এই অনুরোধ করি। আপনি দয়া করিয়া আমাদের কথা শুনুন, আমরা অল্প কথায় সমস্ত বলিব। আমরা দেখিয়াছি এই লোকটা একটা আপদ, সবসময় সে গোলমালের সৃষ্টি করিয়া থাকে। সারা দুনিয়ায় ইহুদিদের মধ্যে সে গোলমাল বাঁধাইয়া বেড়ায়। সে নাসারা নামে একটা দলের নেতা, এবাদতখানা পর্যন্ত সে নাপাক করিবার চেষ্টা করিয়াছে বলিয়া আমরা তাহাকে ধরিয়াছি। আমরা তাহাকে যে সমস্ত দোষ দিতেছি আপনি নিজে তাহাকে জেরা করিলে সমস্ত কিছুই জানিতে পারিবেন। এই সমস্ত কথা যে সত্য তাহাতে ইহুদিরাও সায় দিল। তখন প্রধান শাসনকর্তা মাথা নাড়িয়া পৌলকে ইশারা করিলে পর পৌল বলিতে লাগিলেন, আমি জানি বেশ কয়েক বৎসর ধরিয়া আপনি এই ইহুদি জাতির বিচার করিয়া আসিতেছেন, সেই জন্য আমি খুব আনন্দিত হইয়াই নিজের পক্ষে কথা বলিতেছি। আজ 12 দিনের বেশি হয় নাই আমি এবাদত করিবার জন্য জেরুজালেমে গিয়াছিলাম। আপনি খোঁজ লইলে তাহা সহজেই জানিতে পারিবেন। আমাকে যাহারা দোষ দিতেছেন তাহারা এবাদতখানায় আমাকে কাহারও সঙ্গে তর্কবিতর্ক করিতে দেখেন নাই বা মজলিসখানায় কিংবা শহরের অন্য কোথাও লোকদের উস্কানি দিতে দেখেন নাই। আমার বিরুদ্ধে এখন তাহারা যে দোষ দেখাইতেছেন তাহার প্রমাণ তাহারা আপনার নিকট দিতে পারিবেন না। যাহা হোক, এই কথা আমি আপনার নিকট স্বীকার করিতেছি যে ঈসা মসীহের পথ, যাহাকে তাহারা ধর্ম বিরুদ্ধ পথ বলে, আমি সেই পথেই আমার পূর্বপুরুষদের খোদার এবাদত করিয়া থাকি। মুসার শরীয়তের সঙ্গে যাহা কিছুর মিল আছে তাহাতে এবং নবীদের লেখায় আমি বিশ্বাস করি। তাহারা যেমন আশা করেন তেমনি আমারও খোদার উপর এই আশা আছে যে সৎ কিংবা অসৎ সকলকে আবার জীবিত করা হইবে। সেজন্য আমি খোদা ও মানুষের নিকট সব সময় আমার বিবেককে পরিষ্কার রাখিবার চেষ্টা করি। অনেক বছর পরে আমি জেরুজালেমে গিয়াছিলাম, যেন আমার জাতির গরিব লোকদের কিছু টাকা পয়সা দিতে পারি এবং পশু কোরবানি দিতে পারি। নিজেকে পাক পবিত্র করিবার পর যখন আমি সেই কাজ করিতেছিলাম, তখনই তাহারা আমাকে আবাদতখানায় দেখিতে পাইয়াছিলেন। আমার নিকটে লোকজনের ভিড় হয় নাই বা আমাকে লইয়া কোনো গোলমালও হয় নাই, কিন্তু এশিয়া প্রদেশের কয়েকজন ইহুদি সেখানে ছিল। আপনার নিকট সেই ইহুদিদেরই আসা উচিত ছিল এবং আমাকে দোষ দিবার যদি কিছু থাকে তবে তাহাদেরই তাহা দেওয়া উচিত ছিল। কিংবা এখানে যাহারা উপস্থিত আছেন তাহারাই বলুন, আমি যখন মহাসভার সামনে দাঁড়াইয়াছিলাম তখন তাহারা আমার কি দোষ পাইয়াছিলেন? কেবল এই একটি বিষয়ে তাহারা আমার দোষ দিতে পারেন যে আমি তাহাদের সামনে দাঁড়াইয়া জোর গলায় বলিয়াছিলাম, মৃতদের আবার জীবিত হইয়া উঠিবার বিষয় লইয়া আজ আপনাদের সামনে আমার বিচার হইতেছে। ঈশার পথের বিষয়ে ফিলিক্স খুব ভালো করিয়াই জানিতেন। তিনি বিচার করা বন্ধ করিয়া বলিলেন, প্রধান সেনাপতি লুসিও আসিলে পর আমি তোমাদের বিচার শেষ করিব। তিনি পৌলকে পাহারা দিবার জন্য শতসেনাপতিকে আদেশ দিলেন, কিন্তু তাহাকে কিছুটা স্বাধীনভাবে রাখিতে বলিলেন। তিনি অনুমতি দিলেন যেন পৌলের বন্ধুরা আসিয়া দরকার মতো তাহার দেখাশোনা করিতে পারে। কয়েকদিন পরে ফিলিক্স তাহার ইহুদি স্ত্রী দ্রুশিল্লাকে সঙ্গে করিয়া আসিলেন। তিনি পৌলকে ডাকিয়া পাঠাইয়া তাহার নিকট মসিহ ঈসার উপর ইমান আনিবার কথা শুনিলেন। পৌল যখন সৎভাবে চলা, নিজেকে দমনে রাখা এবং আগামী বিচারের বিষয়ে বলিলেন, তখন ফিলিক্স ভয় পাইয়া বলিলেন, তুমি এখন যাও, সময় সুযোগ মতো আমি তোমাকে ডাকিয়া পাঠাইব। তিনি আশা করিয়াছিলেন পৌল তাহাকে ঘুষ দিবেন, সেজন্য বারবার পৌলকে ডাকাইয়া আনিয়া তিনি তাহার সঙ্গে কথা বলিতেন। দুই বৎসর পার হইয়া গেলে পর ফিলিক্সের জায়গায় পরকীয় ফিস্ট আসিলেন। ফিলিক্স ইহুদিদের সন্তুষ্ট করিবার জন্য পৌলকে জেলখানাতেই রাখিয়া গেলেন। প্রধান শাসনকর্তার সামনে হযরত পৌলের বিচার। সেই প্রদেশে আসিবার তিন দিন পরে ফিস্ট কৈশরিয়া হইতে জেরুজালেমে গেলেন। তখন প্রধান ইমামেরা ও ইহুদি নেতারা তাহার নিকটে গিয়া পৌলের দোষের কথা জানাইলেন। তাহারা ফিস্টকে বিশেষভাবে অনুরোধ করিলেন যেন তিনি তাহাদের উপর দয়া করিয়া পৌলকে জেরুজালেম ডাকিয়া পাঠান। ইহার কারণ এই যে তাহারা পথের মধ্যে লুকাইয়া থাকিয়া পৌলকে খুন করিবার ষড়যন্ত্র করিতেছিলেন। তখন ফিস্ট বলিলেন, পৌলকে কৈশরিয়াতে আটক রাখা হইয়াছে এবং আমি নিজেই শীঘ্র সেখানে যাইতেছি। তোমাদের কয়েকজন নেতা আমার সঙ্গে যাক এবং যদি সেই লোক কোনো দোষ করিয়া থাকে তবে তাহা দেখাইয়া দিক। ফিস্ট তাহাদের মধ্যে আট দশ দিন কাটাইয়া কৈশরিয়াতে ফিরিয়া গেলেন। পরের দিন তিনি বিচার সভায় বসিয়া পৌলকে তাহার সামনে আনিবার আদেশ দিলেন। যে ইহুদিরা জেরুজালেম হইতে আসিয়াছিলেন, পৌল সেখানে আসিলে পর তাহারা তাহার চারিদিকে দাঁড়াইয়া তাহার বিরুদ্ধে অনেক ভীষণ রকমের দোষ দিলেন, কিন্তু সেইগুলির কোনো প্রমাণ দিতে পারিলেন না। তখন পৌল নিজের পক্ষে এই কথা বলিলেন, আমি ইহুদিদের শরীয়ত বা এবাদতখানা কিংবা রোম সম্রাটের বিরুদ্ধে কোন অন্যায় করি নাই। ফিস্ট ইহুদিদের সন্তুষ্ট করিবার জন্য পৌলকে বলিলেন, এই সমস্ত দোষের বিচার আমি যেন জেরুজালেমে করিতে পারি, সেই জন্য তুমি কি সেখানে যাইতে রাজি আছো? তখন পৌল বলিলেন, আমি এখন রোমীয় বিচার সভায় দাঁড়াই আছি এবং রোমীয় সরকারের নিকটেই আমার বিচার হওয়া উচিত। আপনি নিজে তো ভালো করিয়াই জানেন যে আমি ইহুদিদের উপর কোন অন্যায় করি নাই। যাহা হোক, যদি আমি মৃত্যুর উপযুক্ত কোন দোষ করিয়া থাকি তবে মরিতে আমি রাজি আছি, কিন্তু এই ইহুদিরা আমার বিরুদ্ধে যে দোষ দিতেছেন তাহা যদি সত্য না হয় তবে ইহাদের হাতে আমাকে ছাড়িয়া দিবার অধিকার কাহারও নাই। আমি সম্রাটের নিকট আপিল করিতেছি। ফিস্ট তাহার পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করিয়া বলিলেন, তুমি সম্রাটের নিকট যখন আপিল করিয়াছ তখন সম্রাটের নিকটেই যাইবে। ফিস্ট ও রাজা আগ্রিপ। ইহার কিছুদিন পরে ইহুদিদের রাজা আগ্রিপ্প ও তাহার স্ত্রী বর্নিকি ফিস্টকে সালাম জানাইবার জন্য কৈসুরিয়াতে আসিলেন। তাহারা অনেকদিন সেখানে ছিলেন বলিয়া ফিস্ট পৌলের বিষয়ে রাজাকে জানাইলেন। তিনি বলিলেন, ফিলিক্স একজন লোককে এখানে বন্দী হিসাবে রাখিয়া গিয়াছেন। আমি যখন জেরুজালেমে গিয়াছিলাম তখন প্রধান ইমামেরা ও ইহুদি বৃদ্ধ নেতারা এই লোকের বিরুদ্ধে অনেক নালিশ দিয়াছিল এবং দোষী হিসাবে ইহাকে শাস্তি দিতে বলিয়াছিল। আমি তাহাদের বলিলাম, কোন লোকের বিরুদ্ধে যদি কোন নালিশ করা হয় তবে যাহারা নালিশ করিয়াছে তাহাদের সামনে নিজেকে নির্দোষ বলিয়া প্রমাণ করিবার সুযোগ না পাওয়া পর্যন্ত তাহাকে শাস্তি দিবার কথা রোমীয়দের নিয়মে নাই। সেই ইহুদিরা আমার সঙ্গে আসিলে পর আমি দেরি না করিয়া পরের দিনই বিচার করিতে বসিলাম এবং সেই লোককে আনিতে আদেশ করিলাম। যে লোকেরা তাহাকে দোষ দিতেছিল তাহারা যখন কথা বলিবার জন্য উঠিয়া দাঁড়াইল তখন আমি যেমন ভাবিয়াছিলাম সেই রকম কোন নালিশ তাহারা করিল না, বরং তাহাদের ধর্ম, মত এবং ঈসা বলিয়া একজন মৃত লোকের সম্বন্ধে তাহাকে দোষী করিল। এই লোকটি দাবি করে যে সেই ঈসা বাঁচিয়া আছে। এই সমস্ত ব্যাপারে খোঁজ কেমন করিয়া লইব তাহা বুঝিতে না পারিয়া আমি জিজ্ঞাসা করিলাম, এই সমস্ত দোষের যেন বিচার করা যায় সেই জন্য এই লোক জেরুজালেমে যাইতে রাজি আছে কিনা। কিন্তু সে যখন সম্রাটের রায়ের জন্য অপেক্ষা করিতে আমার নিকট আপিল করিল তখন সম্রাটের নিকটে না পাঠান পর্যন্ত তাহাকে পাহারা দিয়া রাখিতে আমি আদেশ দিয়াছি। তখন আগ্রিপ্প ফিস্টকে বলিলেন, আমি নিজে এই লোকের কথা শুনিতে ইচ্ছা করি। ফিস্ট বলিলেন, আগামীকাল শুনিতে পাইবেন। আগ্রিপ্পের সামনে হজরত পৌল। পরের দিন রাজা আগ্রিপ্প ও বর্নিকি প্রধান সেনাপতিদের ও শহরের প্রধান প্রধান লোকদের লইয়া মহা জাকজমকের সহিত সভাঘরের মধ্যে ঢুকিলেন। ফিস্টের আদেশে পৌলকে সেখানে আনা হইল। তখন ফিস্ট বলিলেন, রাজা আগ্রিপ্প এবং আর যাহারা এখানে উপস্থিত আছেন আপনারা এই লোকটিকে দেখিতেছেন, সমস্ত ইহুদি জেরুজালেমে ও কৈসুরিয়াতে আমার নিকট আপিল করিয়াছে এবং চিৎকার করিয়া বলিয়াছে যে এই লোকটির আর বাঁচিয়া থাকা উচিত নয়, কিন্তু আমি দেখিলাম মরিবার মতো কোন দোষ সে করে নাই। আর সে নিজেই যখন সম্রাটের নিকট আপিল করিয়াছে তখন আমি তাহাকে সম্রাটের নিকটে পাঠানি ঠিক করিলাম, কিন্তু মহান সম্রাটের নিকট লিখিবার মতো এমন সঠিক কিছুই পাইলাম না। সেই জন্য আমি আপনাদের সকলের সামনে, বিশেষ করিয়া রাজা আগ্রিপ্প আপনার সামনে তাহাকে আনিয়াছি, যাহাতে তদন্ত করিয়া কিছু অন্তত আমি লিখিতে পারি, কারণ আমার মতে কোন বন্দীকে চালান দিবার সময় তাহার দোষগুলিও জানানো উচিত। তখন আগ্রিপ্প পৌলকে বলিলেন, তোমার নিজের পক্ষে কথা বলিবার জন্য তোমাকে অনুমতি দেওয়া গেল। তখন পৌল হাত বাড়াইয়া দিয়া নিজের পক্ষে এই কথা বলিলেন, রাজা আগ্রিপ্প, ইহুদিরা আমাকে যে সমস্ত দোষ দিয়াছে তাহার বিরুদ্ধে আপনার সামনে আজ আমার নিজের পক্ষে কথা বলিবার সুযোগ পাইয়াছি বলিয়া আমি নিজেকে ভাগ্যবান মনে করিতেছি। বিশেষ করিয়া যখন ইহুদিদের নিয়মকানুন এবং তর্কের বিষয়গুলি সম্বন্ধে আপনার ভালো করেই জানা আছে, এই জন্য ধৈর্য ধরিয়া আমার কথা শুনিতে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করিতেছি। ছেলেবেলা হইতে, অর্থাৎ আমার জীবনের আরম্ভ হইতে, আমার নিজের দেশে এবং পরে জেরুজালেমে আমি কিভাবে জীবন কাটাইয়াছি ইহুদিরা সকলে তাহা জানে। তাহারা অনেকদিন ধরিয়াই আমাকে চিনে এবং ইচ্ছা করিলে এই সাক্ষ্য দিতে পারে যে আমাদের ধর্মের ফরিসি নামে যে গোড়া দল আছে আমি সেই ফরিসির জীবনেই কাটাইয়াছি। খোদা আমাদের পূর্বপুরুষদের নিকট যে প্রতিজ্ঞা করিয়াছিলেন তাহাতে আমি আশা রাখি বলিয়া এখন আমার বিচার করা হইতেছে। আমাদের বারো বংশের লোকেরা রাত্রি দিন মন প্রাণ দিয়া খোদার সেবা করিয়া সেই প্রতিজ্ঞার পূর্ণতা দেখিবার আশায় আছে। মহারাজ, সেই আশার জন্যেই ইহুদিরা আমাকে দোষ দিতেছে। খোদা যে মৃতদের জীবিত করেন এই কথা বিশ্বাসযোগ্য নয় বলিয়া আপনারা কেন মনে করিতেছেন? আমি নিজেই বিশ্বাস করিতাম নাসরতের ঈসার বিরুদ্ধে যাহা করা যায় তাহার সমস্তই আমার করা উচিত, আর ঠিক তাহাই আমি জেরুজালেমে করিতেছিলাম। প্রধান ইমামদের নিকট হইতে অধিকার পাইয়া আমি মসিহের উপর বিশ্বাসী অনেককে জেলে দিতাম এবং তাহাদের মারিয়া ফেলিবার সময়ে তাহাদের বিরুদ্ধে ভোট দিতাম। তাহাদের শাস্তি দিবার জন্য আমি প্রায়ই এক মজলিসখানা হইতে অন্য মজলিসখানায় যাইতাম এবং ঈসার বিরুদ্ধে কুফরি করিবার জন্য আমি তাহাদের উপর জোর খাটাইতাম। তাহাদের উপর আমার এত রাগ ছিল যে তাহাদের উপর অত্যাচার করিবার জন্য আমি বিদেশের শহরগুলিতে পর্যন্ত যাইতাম। এইভাবে একবার প্রধান ইমামদের নিকট হইতে অধিকার ও হুকুম লইয়া আমি দামেস্কে যাইতেছিলাম মহারাজ। তখন বেলা প্রায় দুপুর, পথের মধ্যে সূর্য হইতে উজ্জ্বল একটা আলো বেহেশত হইতে আমার ও আমার সঙ্গীদের চারিদিকে জ্বলিতে লাগিল। আমরা সকলে মাটিতে পড়িয়া গেলাম এবং আমি শুনিলাম ইব্রানি ভাষায় কে যেন আমাকে বলিতেছেন, শৌল শৌল, কেন তুমি আমাকে কষ্ট দিতেছ? কাটা বসান লাঠির মুখে লাথি মারিতে কি তোমার খুব কষ্ট হইতেছে না? তখন আমি বলিলাম, প্রভু আপনি কে? প্রভু বলিলেন, আমি ঈসা যাহাকে তুমি কষ্ট দিতেছ। এখন উঠো, তোমার পায়ে ভর দিয়া দাঁড়াও, সেবাকারী ও সাক্ষী হিসাবে তোমাকে নিযুক্ত করিবার জন্য আমি তোমাকে দেখা দিলাম। তুমি আমাকে যেভাবে দেখিলে এবং আমি তোমাকে যাহা দেখাইব তাহা তুমি অন্যদের নিকট বলিবে। তোমার নিজের লোকদের ও অইহুদীদের হাত হইতে আমি তোমাকে রক্ষা করিব, তাহাদের চোখ খুলিয়া দিবার জন্য ও অন্ধকার হইতে আলোতে এবং শয়তানের শক্তির হাত হইতে খোদার নিকটে ফিরিয়ে আনিবার জন্য আমি তোমাকে তাহাদের নিকটে পাঠাইতেছি, যেন আমার উপর ইমান আনিবার ফলে তাহারা পাপের ক্ষমা পায় এবং খোদার উদ্দেশ্য যাহাদের আলাদা করিয়া রাখা হইয়াছে তাহাদের মধ্যে জায়গা পায়। রাজা আগ্রিপ্প এই জন্য বেহেশত হইতে এই দর্শনের মধ্য দিয়া আমাকে যাহা বলা হইয়াছে তাহার অবাধ্য আমি হই নাই। যাহারা দামেস্কে আছে প্রথমে তাহাদের নিকট, তাহার পরে যাহারা জেরুজালেমে এবং সমস্ত ইহুদিয়া প্রদেশে আছে তাহাদের নিকট এবং অইহুদীদের নিকটও আমি প্রচার করিয়াছি যে পাপ হইতে মন ফিরাইয়া খোদার দিকে তাহাদের ফিরাইয়া উচিত, আর এমন কাজ করা উচিত যাহার দ্বারা প্রমাণ পাওয়া যায় যে তাহারা মন ফিরাইয়াছে। এই জন্যই ইহুদিরা আমাকে এবাদতখানায় ধরিয়া মারিয়া ফেলিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু খোদা আজ পর্যন্ত আমাকে সাহায্য করিয়া আসিতেছেন এবং তাহার জন্যই আমি এখানে দাঁড়াইয়া ছোট বড় সকলের নিকট সাক্ষ্য দিতেছি। নবীরা এবং মূসা যাহা ঘটিবার কথা বলিয়া গিয়াছেন তাহার বাহিরে আমি কিছুই বলিতেছি না। সেই কথা এই যে মসিহকে কষ্ট ভোগ করিতে হইবে এবং তাহাকেই মৃত্যু হইতে প্রথম জীবিত হইয়া উঠিয়া তাহার নিজের জাতির লোকদের ও অইহুদীদের নিকট পাপ হইতে উদ্ধারের বিষয়ে নূর দান করিতে হইবে। পৌল এইভাবে যখন নিজের পক্ষে কথা বলিতেছিলেন তখন ফিস্ট তাহাকে বাধা দিয়া চিৎকার করিয়া বলিলেন, পৌল তুমি পাগল হইয়া গিয়াছ, তুমি অনেক পড়াশোনা করিয়াছ আর সেই পড়াশোনাই তোমাকে পাগল করিয়া তুলিয়াছে। তখন পৌল বলিলেন, মহান ফিস্ট, আমি পাগল নই, আমি যাহা বলিতেছি তাহা সত্য এবং যুক্তিপূর্ণ। রাজা তো এই সমস্ত বিষয় জানেন এবং আমি তাহার সঙ্গে খোলাখুলি সমস্ত কথা বলিতে পারি, আর এই কথা আমি নিশ্চয়ই জানি যে ইহার কিছুই তাহার চোখ এড়ায় নাই, কারণ এই সমস্ত ঘটনা তো গোপনে ঘটে নাই। রাজা আগ্রিপ্প, আপনি কি নবীদের কথা বিশ্বাস করেন? আমি জানি আপনি করেন। তখন আগ্রিপ্প পৌলকে বলিলেন, তুমি তো আমাকে প্রায় খ্রিস্টিয়ান করিয়াই ফেলিয়াছ। পৌল বলিলেন, কেবল প্রায় নয়, বরং সম্পূর্ণভাবেই যেন তাহা হইতে পারেন। আমি খোদার নিকট এই মুনাজাত করি যে কেবল আপনি নন, কিন্তু যাহারা আজ আমার কথা শুনিতেছেন তাহারা সকলে যেন আমার মতো হন, কেবল এই শিকল ছাড়া। তখন রাজা উঠিলেন এবং তাহার সাথে সাথে প্রধান শাসনকর্তা ফিস্ট ও বর্ণিকি এবং যাহারা তাহাদের সঙ্গে বসিয়াছিলেন সকলে উঠিয়া দাঁড়াইলেন। তারপর তাহারা সেই ঘর ছাড়িয়া চলিয়া গেলেন এবং একজন অন্যজনকে বলিতে লাগিলেন, এই লোকটি মরিবার বা জেল খাটিবার মতো কিছুই করে নাই, আগ্রিপ ফিস্টকে বলিলেন, এই লোকটি যদি সম্রাটের নিকট আপিল না করিত তবে তাহাকে ছাড়িয়া দেওয়া যাইত। রোমের পথে হজরত পৌল জাহাজে করিয়া আমাদের ইতালিয়া লইয়া যাওয়া স্থির হইলে পর পৌল এবং আরও কয়েকজন বন্দীকে জুলিও নামে একজন শত সেনাপতির হাতে দেওয়া হইল। জুলিও ছিলেন সম্রাটের নিজের সৈন্যদলের একজন শত সেনাপতি। আমরা আদ্রামুত্তীয় বন্দরের একটা জাহাজে উঠিয়া যাত্রা শুরু করিলাম। এশিয়ার ভিন্ন ভিন্ন বন্দরে যাইবার জন্য জাহাজখানা প্রস্তুত হয় ছিল। মাকিদোনিয়া প্রদেশের থিসলোনিকি শহরের আরিস্টার্খ আমাদের সঙ্গে ছিলেন। আমাদের জাহাজ পরের দিন সিদুনে থামিল। জুলিও পৌলের সঙ্গে খুব ভালো ব্যবহার করিলেন এবং তাহাকে তাহার বন্ধুদের নিকটে যাইবার অনুমতি দিলেন, যেন তাহার বন্ধুরা তাহাকে দরকারি জিনিসপত্র দিতে পারে। পরে সেই জায়গা হইতে আবার আমাদের জাহাজ ছাড়িল। বাতাস আমাদের উল্টা দিকে থাকাতে কুপ্র দ্বীপের যে দিকটাতে বাতাস ছিল না আমরা সেই দিকে ধরিয়া চলিলাম। পরে কিলিকিয়া ও পাম্ফুলিয়ার সামনে যে সাগর ছিল সেই সাগর পার হইয়া লুকিয়া প্রদেশের মুরা শহরে উপস্থিত হইলাম। সেনাপতি সেখানে আলেকজান্ডারিয়ার একটা জাহাজ পাইলেন। সেই জাহাজটা ইতালিয়া দেশে যাইতেছিল বলিয়া তিনি আমাদের লইয়া সেই জাহাজে উঠিলেন। আমাদের জাহাজখানা অনেক দিন ধরিয়া খুব আস্তে আস্তে চলিয়া খুব কষ্টে ক্লিদ শহরের কাছাকাছি উপস্থিত হইল, কিন্তু বাতাস আমাদের আর আগাইয়া যাইতে দিল না। তখন আমরা ক্রিতি দ্বীপের যেদিকে বাতাস ছিল না সেই দিক ধরিয়া সলমনির পাশ দিয়া চলিলাম। সাগরের পার ধরিয়া কষ্ট করিয়া চলিয়া আমরা সুন্দর পোতাশ্রয় নামে একটা জায়গায় আসিলাম। তাহার নিকটেই ছিল লাসেয়া শহর। এইভাবে অনেকদিন কাটিয়া গেল। তখন ঈদ উল ইয়ম কিপ্পুর শেষ হইয়া শীতকাল প্রায় আসিয়াছে, কাজেই জাহাজে করিয়া যাওয়া তখন একটা বিপদের ব্যাপার হইয়া দাঁড়াইল। এই জন্য পৌল জাহাজের লোকদের সাবধান করিবার জন্য বলিলেন, ভাইয়েরা, আমি দেখিতে পাইতেছি আমাদের এই সমুদ্র যাত্রায় খুব ক্ষতি হইবে। সেই ক্ষতি যে কেবল জাহাজ আর মালপত্রের হইবে তাহা নয়, আমাদের জীবনেরও ক্ষতি হইবে। সেনাপতি কিন্তু পৌলের কথা না শুনিয়া জাহাজের কাপ্তেন ও জাহাজের মালিকের কথা শুনিলেন। বন্দরটা শীতকাল কাটাইবার উপযুক্ত জায়গা নয় বলিয়া বেশিরভাগ লোক ঠিক করিল যে সেই জায়গা হইতে যাত্রা করিয়া সম্ভব হইলে ফৈনিকায় গিয়া শীতকাল কাটান হইবে। ফৈনিকা ছিল ক্রিতি দ্বীপের জাহাজ থামাইবার জায়গা। এই জায়গাটার দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক খোলা ছিল। ঝড় পরে যখন আস্তে আস্তে দক্ষিণা বাতাস বহিতে লাগিল তখন তাহারা মনে করিল তাহারা যাহা চাহিয়াছিল তাহাই হইয়াছে। এই জন্য তাহারা জাহাজের নুঙ্গর তুলিয়া ক্রিতি দ্বীপের পার ধরিয়া চলিল। কিন্তু একটু পরেই সেই দ্বীপ হইতে উরাকুলু নামে এক ভীষণ তুফান শুরু হইল আর জাহাজখানা সেই তুফানে পড়িল। আমরা বাতাসের মুখে আগাইয়া যাইতে পারিলাম না, সেই জন্য আগায়ে যাইবার চেষ্টা ছাড়িয়া দিয়া জাহাজখানা বাতাসে ভাসিয়া যাইতে দিলাম। পরে কৌদা নামে একটা ছোট দ্বীপের যেদিকে বাতাস ছিল না আমরা সেই দিক ধরিয়া চলিলাম এবং জাহাজে যে নৌকা থাকে সেই নৌকাখানা খুব কষ্ট করিয়া ধ্বংসের হাত হইতে আমরা বাঁচাইলাম। লোকেরা নৌকাখানা জাহাজে টানিয়া তুলিল এবং তাহার পরে দড়ি দিয়া জাহাজের খোলটা বাঁধিল, যেন তাহার তক্তাগুলি আলাদা হইয়া না পড়ে। সুরতি নামে সাগরের চরে জাহাজ আটকাইবার ভয়ে পালগুলি নামাইয়া ফেলিয়া জাহাজখানা বাতাসে চলিতে দেওয়া হইল। ঝড়ের ভীষণ আঘাতে আমাদের জাহাজখানা এমনভাবে দুলিতে লাগিল যেন পরের দিন লোকেরা জাহাজের মালপত্র পানিতে ফেলিয়া দিতে লাগিল। তৃতীয় দিনে তাহারা নিজের হাতে জাহাজের সাজ সরঞ্জামও ফেলিয়া দিল। অনেকদিন ধরিয়া সূর্য কি তারা কিছুই দেখা গেল না এবং ঝড় বহিতেই থাকিল। শেষে আমরা রক্ষা পাইবার সমস্ত আশাই ছাড়িয়া দিলাম। লোকেরা অনেকদিন ধরিয়া কিছু খায় নাই বলিয়া পৌল তাদের সামনে দাঁড়াইয়া বলিলেন, ভাইয়েরা, আমার কথা শুনিয়া কৃতি দ্বীপ হইতে জাহাজ না ছাড়া আপনাদের উচিত ছিল। তাহা হইলে এই বিপদ ও ক্ষতির হাত হইতে আপনারা রক্ষা পাইতেন, কিন্তু এখন আমি আপনাদের অনুরোধ করিতেছি আপনারা মনে সাহস রাখুন, কারণ আপনাদের কেহই মরিবেন না। কেবল এই জাহাজখানাই নষ্ট হইবে, আমি যাহার লোক এবং যাহার সেবা আমি করি সেই খোদার একজন ফেরেশতা গত রাত্রে আমার পাশে দাঁড়াইয়া বলিলেন, পৌল, ভয় করিও না, তোমাকে সম্রাট কৈশোরের সামনে দাঁড়াইতে হইবে। এই জাহাজে যাহারা তোমার সঙ্গে যাইতেছে তাহাদের সকলের জীবন খোদা দয়া করিয়া তোমাকে দান করিয়াছেন, এই জন্য আপনারা মনে সাহস রাখুন। খোদার উপর আমার এই বিশ্বাস আছে যে তিনি আমাকে যাহা বলিয়াছেন তাহাই হইবে। তবে আমরা কোন দ্বীপের উপর গিয়া পড়িব, জাহাজ ডুবি। আমরা আন্দ্রিয়া সাগরের উপর দিয়া এইভাবে চলিতে থাকিলাম। ঝড়ের 14 দিনের দিন মধ্যরাত্রিতে নাবিকদের মনে হইল তাহারা ডাঙ্গার নিকট আসিয়াছে। তাহারা মাপিয়া দেখিল সেখানকার পানি 80 হাত গভীর। ইহার কিছুক্ষণ পরে তাহারা আবার মাপিয়া দেখিল যে সেখানে পানি 60 হাত। পাথরের গায়ে ধাক্কা লাগিবার ভয়ে জাহাজের পিছন দিক হইতে তাহারা 4টা নোঙ্গর ফেলিয়া দিল এবং দিনের আলোর জন্য মুনাজাত করিতে লাগিল। পরে জাহাজের নাবিকেরা পলাইয়া যাইবার চেষ্টায় জাহাজের সামনের দিক হইতে নোঙ্গর ফেলিবার ভান করিয়া জাহাজের নৌকাখানা সাগরে নামাইয়া দিল। তখন পৌল সেনাপতি ও সৈন্যদের বলিলেন, এই নাবিকেরা জাহাজে না থাকিলে আপনারা রক্ষা পাইবেন না। তখন সৈন্যেরা নৌকার দড়ি কাটিয়া দিল যাহাতে নৌকাটা পানিতে পড়িয়া যায়। সকাল হইবার আগে পৌল সকলকে কিছু খাইবার জন্য অনুরোধ করিয়া বলিলেন, আজ 14 দিন হইল, কি হইবে না হইবে সেই চিন্তা করিয়া আপনারা না খাইয়া আছেন, কোনো খাবারই খান নাই, এখন আমি আপনাদের কিছু খাইয়া লইবার জন্য অনুরোধ করিতেছি। বাঁচিয়া থাকিবার জন্য আপনাদের তো কিছু খাওয়া দরকার, দেখিবেন আপনাদের মাথার একটা চুল পর্যন্ত নষ্ট হইবে না। এই কথা বলিয়া পৌল রুটি লইয়া তাহাদের সকলের সামনেই খোদাকে শুকরিয়া জানাইলেন এবং তাহা ভাঙ্গিয়া খাইতে লাগিলেন। তখন তাহারা সকলে সাহস পাইয়া খাইতে লাগিল। আমরা জাহাজে মোট 276 জন ছিলাম। সকলে পেট ভরিয়া খাইলে পর জাহাজের ভার কমাইবার জন্য সমস্ত গম সাগরে ফেলিয়া দেওয়া হইল। সকালবেলা তাহারা জায়গাটা চিনিতে পারিল না, কিন্তু এমন একটি উপসাগর দেখিতে পাইল যাহার পার বালিতে ভরা ছিল। তখন তাহারা ঠিক করিল সম্ভব হইলে জাহাজখানা সেই পারে তুলিয়া দিবে, এই জন্য তাহারা জাহাজের নোঙ্গরগুলি কাটিয়া সাগরেই ফেলিয়া দিল এবং হালের বাঁধনের দড়িগুলি খুলিয়া দিল। ইহার পরে তাহারা বাতাসের মুখে সামনে পাল খাটাইয়া দিল এবং পারের দিকে আগাইয়া গিয়া চরে আটকাইয়া গেল। সামনের অংশটা তাড়াতাড়ি বসিয়া যাওয়াতে জাহাজটা অচল হইল আর ঢেউয়ের আঘাতে পিছন দিকটা টুকরা টুকরা হইয়া ভাঙ্গিয়া যাইতে লাগিল। তখন সৈন্যেরা বন্দীদের মারিয়া ফেলিবে বলিয়া ঠিক করিল, যেন তাহাদের মধ্যে কেহ সাঁতার দিয়া পলাইয়া যাইতে না পারে। কিন্তু সেনাপতি পৌলের প্রাণ বাঁচাইবার জন্য সৈন্যদের ইচ্ছামতো কাজ করিতে দিলেন না। তিনি আদেশ দিলেন, যাহারা সাঁতার জানে তাহারা প্রথমে জাহাজ হইতে লাফাইয়া পড়িয়া পারে গিয়া উঠুক, আর বাকি সকলে জাহাজের তক্তা বা অন্য কোনো টুকরা ধরিয়া সেখানে যাক। এইভাবে সকলে নিরাপদে ডাঙ্গায় পৌঁছিল। মিলিতা দ্বীপে আমরা নিরাপদে পারে পৌঁছিয়া জানিতে পারিলাম দ্বীপটার নাম মিলিতা। সেই দ্বীপের লোকেরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করিল। তখন বৃষ্টি পড়িতেছিল এবং ঠান্ডা ছিল বলিয়া তাহারা আগুন জ্বালিয়া আমাদের সকলকে ডাকিল। পৌল এক বোঝা শুকনা কাঠ জড়ো করিয়া আগুনে দিলে পর একটা বিষাক্ত সাপ আগুনের তাপে সেই বোঝা হইতে বাহির হইয়া পৌলের হাত কামড়াইয়া ধরিল। সাপটাকে পৌলের হাতে ঝুলিতে দেখিয়া সেই দ্বীপের লোকেরা বলাবলি করিতে লাগিল, এই লোকটা নিশ্চয় খুনি, কারণ সাগরের হাত হইতে রক্ষা পাইল, ন্যায় দেবতা তাহাকে বাঁচিতে দিলেন না। কিন্তু পৌল যখন হাত ঝাড়া দিয়া সাপটা আগুনে ফেলিয়া দিলেন তখন তাহার কোনোই ক্ষতি হইল না। লোকেরা ভাবিতেছিল তাহার দেহ ফুলিয়া উঠিবে বা হঠাৎ তিনি মরিয়া যাইবেন, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়াও তাহার কিছু হইল না দেখিয়া তাহারা মত বদলাইয়া বলিতে লাগিল উনি দেবতা। নিকটেই পবলিও নামে সেই দ্বীপের প্রধান কর্মচারীর একটা জমিদারি ছিল। পবলিও তাহার বাড়িতে আমাদের ডাকিলেন এবং তিন দিন ধরিয়া খুব আদরের সহিত আমাদের সেবা যত্ন করিলেন। সেই সময় পবলিয়ের পিতা জ্বর ও আমাশয় রোগে বিছানায় পড়িয়া ভুগিতেছিলেন। পৌল ভিতরে তাহার নিকটে গিয়া মুনাজাত করিলেন এবং তাহার গায়ে হাত দিয়া তাহাকে সুস্থ করিলেন। এই ঘটনার পরে সেই দ্বীপের বাকি সমস্ত রোগী আসিয়া সুস্থ হইল। তাহারা নানাভাবেই আমাদের সম্মান দেখাইল এবং পরে জাহাজ ছাড়িবার সময়ে আমাদের দরকারি সমস্ত জিনিসপত্র জাহাজে বুঝাই করিয়া দিল। রোম শহরে হজরত পৌল। তিন মাস পরে আমরা একটা জাহাজে করিয়া যাত্রা করিলাম। জাহাজটা সেই দ্বীপেই শীতকাল কাটাইয়াছিল। উহা ছিল আলেকজান্দ্রিয়া শহরের জাহাজ এবং তাহার মাথায় যমজ দেবের মূর্তি খোদাই করা ছিল। আমরা সুরাকুশে জাহাজ বাঁধিয়া সেখানে তিন দিন রহিলাম। সেই জায়গা হইতে যাত্রা করিয়া আমরা রিগিয়াতে পৌঁছিলাম। পরের দিন দক্ষিণা বাতাস উঠিল এবং তাহার পরের দিন আমরা পুতিয়লিতে পৌঁছিলাম। সেখানে আমরা কয়েকজন বিশ্বাসী ভাইয়ের দেখা পাইলাম। তাহাদের সঙ্গে সপ্তাহ খানেক কাটাইবার জন্য তাহারা আমাদের অনুরোধ করিল। এইভাবে আমরা রোমে আসিলাম। সেখানকার বিশ্বাসী ভাইয়েরা আমাদের আসিবার খবর শুনিয়াছিল। পথে আমাদের সঙ্গী হইবার জন্য তাহাদের কেহ কেহ আপিয়ের হাট, কেহ কেহ তিন সরাই গ্রাম পর্যন্ত আসিয়াছিল। এই লোকদের দেখিয়া পৌল খোদাকে ধন্যবাদ দিলেন এবং তিনি নিজে উৎসাহ পাইলেন। আমরা রোমে পৌঁছিলে পর পৌল আলাদা ঘরে থাকিবার অনুমতি পাইলেন। একজন সৈন্য তাহাকে পাহারা দিত। রোমে প্রচার। তিন দিন পরে পৌল ইহুদি নেতাদের ডাকিয়া একসঙ্গে মিলিত করিলেন। তাহারা মিলিত হইলে পর পৌল তাহাদের বলিলেন, আমার ভাইয়েরা, যদিও আমি আমাদের জাতির বিরুদ্ধে বা পূর্বপুরুষদের নিয়ম কানুনের বিরুদ্ধে কিছুই করি নাই, তবুও জেরুজালেমে আমাকে ধরা হইয়াছে এবং রোমীয়দের হাতে দেওয়া হইয়াছে। রোমীয়রা আমাকে জেরা করিয়া ছাড়িয়া দিতে চাহিয়াছিল, কারণ মৃত্যুর উপযুক্ত কোন দোষ আমি করি নাই, কিন্তু ইহুদিরা ইহাতে বাধা দেওয়াতে বাধ্য হইয়া আমি সম্রাটের নিকট আপিল করিয়াছি। অবশ্য আমি আমার নিজের লোকদের কোন দোষ দিতে আসি নাই, এই জন্যই আমি আপনাদের সঙ্গে দেখা করিতে ও কথা বলিতে চাহিয়াছি। খোদা ইসরায়েল জাতিকে এই আশ্বাস দিয়াছেন যে মৃত্যু লোকেরা আবার জীবিত হইয়া উঠিবে, আর আমি সেই কথা বলিয়াছি বলিয়া আমাকে এই শিকল দিয়া বাধা হইয়াছে। তখন ইহুদি নেতারা বলিলেন, আপনার সম্বন্ধে ইহুদিয়া হইতে আমরা কোন চিঠি পাই নাই, যে ভাইয়েরা সেই জায়গা হইতে আসিয়াছেন তাহারাও কেহ আপনার সম্বন্ধে কিছুই জানান নাই বা কোনো খারাপ কথা বলেন নাই, তবে আমরা আপনার মতামত শুনিতে চাই, কারণ আমরা জানি সমস্ত জায়গাতেই লোকেরা সেই দলের বিরুদ্ধে কথা বলে। পৌলের সঙ্গে মিলিত হইবার জন্য তাহারা একটা দিন ঠিক করিলেন। পৌল যেখানে থাকিতেন সেখানে তাহারা ছাড়া আরও অনেকে আসিলেন। তখন পৌল সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত খোদার রাজ্যের বিষয়ে তাহাদের জানাইলেন ও বুঝাইলেন। মুসার শরীয়ত ও নবীদের লেখার মধ্য হইতে ঈসার বিষয়ে দেখাইয়া তাহার সম্বন্ধে তাহাদের ইমান জন্মাইতে চেষ্টা করিলেন। তিনি যাহা বলিয়াছিলেন তাহাতে কেহ কেহ ইমান আনিলেন, আবার কেহ কেহ ইমান আনিলেন না। পৌলের কথায় তাহাদের মধ্যে মতের অমিল হইল আর তাহারা সেই জায়গা হইতে চলিয়া গেলেন। তাহারা চলিয়া যাইবার আগে পোল বলিলেন, পাক রুহ নবী ঈশায়ের মধ্য দিয়া আপনাদের পূর্বপুরুষদের নিকট সত্য কথাই বলিয়াছিলেন যে এই লোকদের নিকটে গিয়া বল তোমরা শুনিতে থাকিবে কিন্তু কোনো মতেই বুঝিবে না, দেখিতে থাকিবে কিন্তু কোনো মতেই জানিবে না। এই সমস্ত লোকের অন্তর অসার এবং কান বন্ধ হইয়া গিয়াছে, আর তাহারা তাহাদের চোখও বন্ধ করিয়া রাখিয়াছে যেন তাহারা চোখ দিয়া না দেখে, কান দিয়া না শোনে এবং অন্তর দিয়া না বুঝে, আর ভালো হইবার জন্য আমার নিকটে ফিরিয়া না আসে। এই জন্য আপনারা জানিয়া রাখুন, খোদা মানুষকে পাপ হইতে কিভাবে উদ্ধার করেন সেই কথা অইহুদীদের নিকট জানানো হইয়াছে, আর তাহারে সেই কথা শুনিবে। সম্পূর্ণ দুই বৎসর ধরিয়া পৌল তাহার নিজের ভাড়াটিয়া বাড়িতে ছিলেন এবং যাহারা তাহার সঙ্গে দেখা করিতে আসিত তিনি তাহাদের সকলকে গ্রহণ করিতেন। তিনি সাহসের সহিত বিনা বাধায় খোদার রাজ্যের বিষয়ে প্রচার করিতেন এবং খোদাবন্ধ ঈসা মসীহের বিষয়ে শিক্ষা দিতেন।